বেলা ফুরাবার আগে আজ থেকে শুরু হচ্ছে এ সিরিজ প্রথম এপিসোড। শুরুর আগের কথা, প্রিয়নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সাহাবীদের চোখের মণি। তাকে এক মুহূর্তের জন্য দৃষ্টির আড়াল করা সাহাবীদের জন্য ছিল রীতিমতো বিচ্ছেদের ব্যাপার। নবীজির উপস্থিতি তাদের হৃদয়কে প্রফুল্ল করে তুলত। তাদের ধ্যান ধারণা, তাদের জাপির জীবনের সকল অনুষঙ্গ আবর্তিত হতো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই ঘিরে। শুধু মরুভূমিতে পথহারা পথিকের বুক যেমন এক ফোঁটা পানির জন্য ছটফট করতে থাকে, সাহাবিদের কাছে নবীজির সঙ্গ ছিল ঠিক সেরকম দুর্লভ অমৃত সমান পানির মতন। নবীজিকে তারা চোখে হারাতেন। তিনি ছিলেন তাদের কাছে প্রাণের অধিক প্রিয়। যে মানুষকে এক পলক না দেখলে সাহাবিরা অস্থির হয়ে পড়তেন, ব্যাকুল হয়ে পড়তেন, যার মুহূর্তকাল অনুপস্থিত সকলকে দিশেহারা করে তুলত। একদিন সেই মানুষটি যখন দুনিয়ার পা চুকিয়ে বিদায় নিলেন, দুনিয়ার জীবন ছেড়ে পাড়ি জমানের অন্তিম অসীম জীবনের পথে, সাহাবিদের মনের অবস্থা তখন কেমন হয়েছিল? প্রিয়তম মানুষটার সাথে দুনিয়া আর দেখা হবে না, একসাথে বসে গল্প করা হবে না, হৃদয়ে সমস্ত আবেগ ঢেলে দিয়ে রাসূলুল্লাহ বলে সম্বোধন করা যাবে না, তার ডাকে লাভবাহিক বলে হাজির হওয়া হবে না। এমন দৃশ্যগুলো কল্পনা করা কি সাহাবির জন্য খুব সহজ ছিল? ছিল না। নবীজিকে হারিয়ে সাহাবিদের হৃদয়ে যে বিচ্ছেদের ঝড় উঠেছিল, সেই ঝড়ে খানিকটা আমরা বুঝতে পারি ওমর রাজিয়াল্লাহু আনহুর ঐতিহাসিক সেই ঘটনা থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর দিন ওমর রাজিয়াল্লাহু আনহু একেবারে পাগলের মতো হয়ে গেলেন। নবীজির মৃত্যু হতে পারে এই ব্যাপারটা তিনি বিশ্বাসই করতে পারছিলেন না। তিনি হয়তো ভাবলেন আল্লাহ কর্তৃক প্রেরিত একজন রাসুল, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাছাই করেছেন গোটা মানব জাতির জন্য, তার উপর নাজিল হয়েছে আসমানি গ্রন্থ আল কোরআন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার সাথে সাত আসমানের ওপর সাক্ষাৎ করেছেন, তার কিভাবে মৃত্যু হতে পারে? ওমর রাজিয়াল্লাহু আনহু তখন অধিক শোকে পাথর। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামও একজন মানুষ, মানুষ হিসেবে তার মৃত্যু হওয়াটাই স্বাভাবিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্ট কোনো বস্তুকে অমরত্ব দান করেনি। এই ধ্রুব সত্য থেকে তার মন খানিক সময়ের জন্য বিস্মিত হল। নবীজির প্রয়াণ দিবসে এই কথাগুলো বোঝার মতন অবস্থা ওমর রাজিয়াল্লাহু আনহু ছিল না। শোকে মহমান অবস্থায় তিনি গর্জে ওঠেন, বললেন, যে বলবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু হয়েছে তাকে আমি হত্যা করব। ভিড় এগিয়ে এলেন আবু বকর রাজিয়াল্লাহু আনহু। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখমণ্ডল থেকে চাদরটি সরিয়ে তার সুব্রজ্জ্বল চেহারায় দূরে চুমু খেলেন। এরপর উপস্থিত জনতার ঢলকে উদ্দেশ্য করে বললেন, অবশ্যই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন। আবু বকর রাজিয়াল্লাহু আনহুর এমন সাদাসি সরল বক্তব্যে ওমর রাজিয়াল্লাহু আনহুর মনে যতনা যেন আরো দ্বিগুণ বেড়ে গেল। নবীজির পয়ানে যে শোকের সাগর জন্ম নিয়েছে হৃদয়ে, সে সাগর যেন আরো অশান্ত, আরো বেপরা হয়ে উঠল। ওমর রাজিয়াল্লাহু আনহু বলে উঠলেন, না, কখনোই না। মুনাফিকরা চিরতরে নিঃশেষ না হওয়া পর্যন্ত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হতে পারে না। ওমর রাজিয়াল্লাহুকে এমন বিস্মিত হতে দেখে আবু বকর রাজিয়াল্লাহু আনহু বলেন, যারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত করত তারা জেনে রাখুক যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন, আর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করেন তারা জেনে রাখুক যে আল্লাহ চিরঞ্জীব চিরন্তন। এরপর তিনি সুরা আলে ইমরানে সেই আয়াতটি তেলাওয়াত করলেন। আর মোহাম্মদ কেবল একজন রাসুল, তার পূর্বে নিশ্চিত অনেক রাসুল বিগত হয়েছেন। যদি মোহাম্মদ মারা যান কিংবা তাকে হত্যা করা হয়, তবে কি তোমরা আল্লাহ রাস্তা থেকে পলায়ন করবে? জেনে রাখো, যে ব্যক্তি আল্লাহর রাস্তা থেকে পলায়ন করে সে আল্লাহর কোনো ক্ষতি করতে পারে না, আর আল্লাহ শীঘ্রই কৃতজ্ঞদের প্রতিদান প্রদান করেন। আবু বকর রাজিয়াল্লাহু আনহুর মুখে এই আয়াত শুনে মুহূর্তে স্তম্ভিত হয়ে যান ওমর রাজিয়াল্লাহু আনহু। তিনি বললেন, মনে হলো এই আয়াত আমি আজই প্রথম শুনলাম। ওমর রাজিয়াল্লাহু আনহুর মতন একজন বিশিষ্ট সাহাবী অল্প কিছু সময়ের জন্য বিস্মিত হয়েছিলেন সেদিন। শোকের আতিশয্য তিনি ভুলতে বসেছিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মৃত্যুবরণ করতে পারেন। একজন নবী প্রেরিত রাসুল, আসমানি কিতাবের ধারক বাহক, জগতে পদচিহ্ন রাখা সর্বশ্রেষ্ঠ মানুষ, এমন মানুষেরও মৃত্যু হতে পারে। ভাবনার এমন দোটানা বিস্মিতের এমন ঘোর নিমজ্জিত ছিলেন ওমর রাজিয়াল্লাহু আনহু। আবু বকর রাজিয়াল্লাহু আনহু মুখ থেকে কোরআনের আয়াত শুনে সেদিন তার এই ঘোর ভাঙল। বুঝতে পারলেন অতি শোকে একজন মহাসত্য, এক মহাবাস্তবতা থেকে বিচ্যুত হয়েছেন তিনি। এমন নয় যে আয়াত এর আগে ওমর রাজিয়াল্লাহু আনহু শোনেননি, ইতিপূর্বে অনেকবার তিনি আয়াত তেলাওয়াত করেছেন, অনেক মানুষকে তিনি আয়াত পড়ে শুনিয়েছেন, শিখিয়েছেন। তারপরেও তিনি বললেন, মনে হলো এ আয়াত আমি আজ প্রথম শুনলাম। এই যে আবু বকর রাজিয়াল্লাহু আনহুর একটি ছোট রিমাইন্ডার, একটি ছোট নসিহা, এটি ওমর রাজিয়াল্লাহু আনহুর বিস্মিত অন্তর জেগে উঠল সেদিন। সেই মহাসত্য থেকে বিচ্যুত হয়েছিলেন তিনি। আবু বকর রাজিয়াল্লাহু আনহুর একটি ছোট কথা সেদিন তাকে টেনে নিয়ে এলো পরম বাস্তবতায়। তার অন্তর উপলব্ধি করলো সত্যটাকে। উপস্থিত সকল সাহাবিও বুঝলেন যে নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু হতে পারে। যদি সেদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহুর এই ভুল না ভাঙতেন, তাহলে মুসলিম শিবিরের শিরকের মতো একটি ছাপ হয়তো শেকড় গেড়ে বসত। এই ঘটনা বলার উদ্দেশ্য হলো এই, একটি নসিহা, একটি রিমাইন্ডার, একটি উপদেশ মাঝে মাঝে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমাদের জীবনে। বিস্মিতের অতল তলে তলিয়ে যাওয়া আমাদের হৃদয়গুলো জাগিয়ে তোলে, এরকম নসিহার খুব বেশি দরকার মনে করি। একটি আয়াত কিংবা হাদিস অথবা একটি বাক্য বদলে দিতে পারে আমাদের জীবন, হৃদয় মেলে দিতে পারে ভাবনার ডালপালা, বিস্মিত অন্তরে নতুন করে জাগতে, মরচে ধরা ইমানকে ঝালাই করতে, অবাধ্যতার অন্ধকার থেকে আমাদের তুলে আনতে অনেক সময় একটি লাইনও যথেষ্ট হতে পারে। জীবনে উদ্যম ফিরে পেতে মহান রবের দিকে প্রত্যাবর্তনের জন্য এরকম রিমাইন্ডারের বিকল্প নেই। সে রিমাইন্ডারের উৎস হতে পারে কোনো সত্যিকার আল্লাহওয়ালার ব্যক্তির সহচর, হতে পারে কোনো ভালো আলেমের লেকচার, ভিডিও, কোনো ভালো স্কলার লেখা আর্টিকেল, কিংবা ভালো কোনো দিনে পরামর্শমূলক বই। এই উৎসগুলো আমাদের ইমানকে ঝালাই করতে সহায়ক ভূমিকা পালন করে। এসবের সাথে জীবনকে ওতপ্রোতভাবে জড়িয়ে ফেলতে পারলে পথ হারাবার আশঙ্কা ক্ষীণ হয়ে আসে। একজন সাহাবির ঘটনা এক্ষেত্রে উল্লেখযোগ্য মনে করি। যতক্ষণ তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচরে থাকতেন, ততক্ষণ তার মনে হতো তিনি জান্নাতের বাগিচায় হেঁটে বেড়াচ্ছেন। মনে হতো জান্নাতের সৌন্দর্য, জান্নাতীদের বিচরণ, কলকো নহরের ধ্বনি সবকিছু চোখের সামনে দেখতে পাচ্ছেন। নবীজির কাছাকাছি থাকলে তার অন্তর সারাক্ষণ আল্লাহর ভয়ে কাঁপতে থাকে, হৃদয়ে টুম্বু থাকে ইমান। কিন্তু যখন তিনি নবীজির সহচর ছেড়ে নিজের ঘরে যেতেন, তখনই যেন সবকিছু থেকে ছিটকে পড়তেন, স্ত্রী সন্তান সংসারের ভাবনা ডুবে যেতেন। এই ব্যাপারটা তাই খুব পীড়ায়িত ভাবতেন, নবীজির সহচর ছেড়ে আসলেই বুঝি তিনি মুনাফিক হয়ে যান, না হয় তার কাছ থেকে বিদায় নেওয়া মাত্র কেনই বা তার মনে হয় যে তিনি দুনিয়ার ভাবনায় ডুবে গেছেন, স্ত্রী সন্তান সংসার কেনই বা তার কাছে ঐক্যর প্রিয় হয়ে ওঠে, কেন তিনি আবদ্ধ হয়ে পড়েন দুনিয়ার শেকলে। এই চিন্তাগুলো যখন তার হৃদয় পরে উদয় হতো, তখন তিনি অঝরে কাঁদতে শুরু করতেন, এত বেশি কাঁদতেন যে মনে হতো তার খুব প্রিয় কোনো মানুষ বুঝি মৃত্যুবরণ করেছেন, যেন কোনো এক নিদারুণ বিচ্ছেদ বেদনায় তিনি কাতর। একদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে এভাবে কাঁদতে দেখে কান্নার কারণ জানতে চাইলেন। ওই সাহাবি বললেন, আমি যখন নবীজির সহচরে থাকি তখন মনে হয় আমি যেন জান্নাতে হেঁটে বেড়াচ্ছি, আমার হৃদয় তখন হিদায়ত, নূর আর ইমানের জোয়ারে টইটম্বু থাকে, কিন্তু যখনই ঘরে ফিরি মনে হয় যেন দিন থেকে ছিটকে পড়েছি, দুনিয়াকে আপন করে নিয়েছি, মুনাফিক হয়ে গেছি। নবীজির সাথে থাকলে একরকম লাগে, তাকে ছেড়ে এলে অন্যরকম। আমি জানি না কেন আমার এমন হয়, কেন আমি দুসময় দুরকম অনুভূতি পাই। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমার মতো আমার সাথেও ঠিক একই ঘটনা ঘটে, নবীজির পাশে যখন থাকি মনে হয় এই তো দেখতে পাচ্ছি জান্নাত, এই তো সবুজ মিনার, ওই যে টলটলে স্বচ্ছ পানির ঝর্ণা, সবুজ গালিচার মতন দিগন্ত বিস্তৃত মাঠ। কিন্তু যখনই নবীজির সহচরের বাইরে আসি, তখন নিজের পরিবার পরিজনের আসরে উপস্থিত হই, মনে হয় এই বুঝি ছিটকে পড়লাম জান্নাতের পথ থেকে, এই বুঝি বিপদে চলে গেলাম, বিভ্রান্ত হয়ে গেলাম, তোমার মতো ঠিক একই সমস্যা আমিও নিপীড়িত, চলো আমরা বরং নবীজির কাছে গিয়ে আমাদের সমস্যার কথা জানাই। সাহাবিরা নবীজির পাশাপাশি যখন থাকতেন, তখন একটা জাগরণের মধ্যে সময় কাটত, ইমানের আলোচনা, আমলের আলোচনা, জান্নাতের বাহির বর্ণনা, জাহান্নামের ভয়, তা থেকে পরিত্রাণের উপায় ইত্যাদি আলোচনা মজে থাকতেন তারা। নবীজির সঙ্গ ত্যাগ করা মাত্রই তাদের মনে হতো এই বুঝি তারা দিন থেকে ছিটকে পড়লেন, এই বুঝি আবার ডুব দিলেন দুনিয়ায়। নবীজির সঙ্গে থাকলে তারা একরকম থাকতেন, নবীজির সঙ্গ ত্যাগ করলেন অনুভব করতেন রকম অনুভূতি। নসিহা তথা রিমাইন্ডারের গুরুত্বটা এখানে, যখন আমরা কোনো ভালো ইসলামিক বই পড়ি, আমলের বই পড়ি, তখন আমাদের হৃদয়ে একটি দোলা কাজ করে, ইচ্ছে করে আমল করার, বদলে যাওয়ার, নতুন করে সব কিছু সাজিয়ে নেওয়ার। কিন্তু যখনই আমরা আবার দুনিয়ার অনুষঙ্গে মিশে যাই, আমাদের সেই উদ্যম ফুরিয়ে যায়। যখনই এরকম অবস্থা হবে, তখনই আমাদের উচিত ইমানে আলোচনা হয় কিংবা ইমানে আলোচনা আছে এমন বিষয়বস্তু থেকে ফিরে আসা, যা আমাদের জন্য রিমাইন্ডার হিসেবে কাজ করবে। এই বইটিকে আমি এরকম একটি রিমাইন্ডার হিসেবে দাঁড় করাতে চেয়েছি, অন্তত আমার জন্য। এই বইতে আমি তরুণদের সমস্যাগুলো প্রাধান্য দিয়েছি সবচেয়ে বেশি, মোটাটাকে বলা চলে এটা তরুণদের উদ্দেশ্যেই লেখা। একজন তরুণ হিসাবে আমি যে সমস্যাগুলো মুখোমুখি হই কিংবা হয়েছি, সেগুলো নিয়ে আমি আগাতে চেয়েছি এখানে। নিজে একজন তরুণ হওয়াতে তরুণদের মনস্তত্ত্ব বোঝাটা আমার জন্য দুরূহ ছিল না অবশ্য। নিজের যাপিত জীবনে অধ্যায়ে একজন তরুণ যে সমস্যাগুলো ভেতর দিয়ে যায়, জীবনের অলিতে গলিতে সে যে প্রতিবন্ধকতা, যে সমস্ত বাধার সম্মুখীন হয়, সেগুলো থেকে বেরিয়ে আসার জন্য একটি নসিহা তুলে ধরছি মাত্র। এই নেটওয়ার্কগুলো সবার আগে আমার নিজের জন্য। আমি এও জানি আমার মতন হাজার যুবকের এই প্রতিবন্ধকতাগুলো ভেতর দিয়ে যেতে হয়। যদি এই বই তাদের সামান্য উপকার আসে, যদি কোনো দৃষ্টান্ত হৃদয় খুঁজে পায় এক পশলা বৃষ্টি অন্ধকারচ্ছন্ন পথের কোনো এক পথিক যদি খুঁজে পায় এক টুকরো আলো, তবে আমার এই কাজ সার্থক। তরুণদের কাজ করার স্বপ্ন আমার অনেক দিনের। এই তরুণরাই তো আমাদের উন্মতের শক্তি। পিচ্ছল পথ মারে আমাদের তরুণরা যত বেশি জীবনের সঠিক গন্তব্যের দিকে ফিরে আসবে, এই উম্মার বিজয় তত বেশি ত্বরান্বিত হবে। জীবনের আদি এবং আসল উদ্দেশ্যকে তারা যখন চিনতে শিখবে, তখন তাদের ভেতর থেকে উঠে আসবে নতুন যুগের হামজা, খালিদ, আলী এবং ওমরের দল। তাদের নিয়ে স্বপ্ন দেখতে এবং স্বপ্ন দেখাতে আমার একটি ছোট প্রয়াস। সে প্রয়াসে সবটুকু জুড়ে আছে তারুণ্য। নিজেকে নতুনভাবে চিনতে, নতুন আঙ্গিকে আবিষ্কার করতে এবার চলুন আমরা ভেতরে প্রবেশ করি। এপিসোড 2, মন খারাপের দিনে। খুব মন খারাপ, হৃদয়ের অন্দরমহলে ভাঙনের জোয়ার, চারিপাশে পৃথিবীকে বিষাদ আর বিরক্তিকর লাগছে। মনে হচ্ছে আপনার মানুষগুলো দূরে সরে যাচ্ছে, হারিয়েছে প্রিয়জন, প্রিয় মানুষ, কিংবা অযাচিত অনার্য সমালোচনায় ক্ষত বিক্ষত অন্তর, নিন্দুকে নিন্দায় হৃদয়ের গভীরে গভীর দুঃখ বোধের প্লাবন। তাহলে চলুন আমরা ঘুরে আসি অন্য জগৎ থেকে। বলছিলাম সেই সময়কার কথা, যখন পৃথিবীতে রাজত্ব করছিল সবচেয়ে নিকৃষ্ট নির্দয় নরপিছার শাসক ফেরাউন। সম্ভবত পৃথিবীতে আর কখনোই তার মতো দ্বিতীয় কোনো জালিম শাসকের অবলোকন করবে না। তার অত্যাচার, তার নির্যাতনের মাত্রা ছিল অতি ভয়ঙ্কর। হবেই না বা কেন? নিজেকে সে খোদা দাবি করত। খোদার শান মান আর মর্যাদার আসনে কল্পনা করে সে নিজেকে জগতের একচ্ছত্র অধিপতি ধরে নিত। তার এই মিথ্যা দাবির সাথে যারাই দ্বিমত করত, তাদের কপালে যুক্ত মৃত্যু। কাউকে আগুনে পুড়িয়ে মারত, কাউকে পানিতে চুবিয়ে মারত, যেন মৃত্যুর বাহারি আয়োজনে ভরপুর থাকত তার সংসদ। ফেরাউন ধরে ধরে বনি ইসরায়েলের পুত্র সন্তানের হত্যা করত। ফেরাউন জানত তাকে বধ করার জন্য এই বনি ইসরায়েলের মধ্যেই সত্য ইলাহের একজন সত্য নবী প্রেরিত হবে। সে ভাবত বনি ইসরায়েলের ঘরে জন্ম নেওয়া সকল পুত্র সন্তানকে হত্যা করতে পারলেই তার পথের কাঁটা সাফ করে ফেলা যাবে। এই নিষ্ঠুর নির্দয় জালিমের হাত থেকে নিজের সন্তানকে বাঁচাতে মরিয়া উঠল শিশু মুসার মায়ের অন্তর। চোখের সামনে পাধিক্য প্রিয় সন্তান নির্মম মৃত্যু দৃশ্য অবলোকন করা দুনিয়ার কোনো বাবা মার পক্ষেই সম্ভব নয়। কিভাবে বাঁচাবেন পুত্রকে তিনি? কিভাবে তাকে আড়াল করবেন জালিম বাহিনীর নাকপাশ থেকে? অস্থির চঞ্চলা হয়ে উঠে পড়লেন তিনি। মুসার মায়ের হৃদয়ের এই ব্যাকুলতা আল্লাহর কাছে গোপন থাকল না। তিনি শিশু মুসা আলাহিসাল্লামকে একটি বাক্স ভরে নদীতে ভাসিয়ে দেওয়ার জন্য মুসার মাকে নির্দেশ দিলেন। ব্যাপারটা কোরআনে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আর আমি মুসার মায়ের নিকট এই মর্মে নির্দেশ পাঠালাম যে তুমি তাকে দুধ পান করাও, অতঃপর যখন তুমি তার ব্যাপারে আশঙ্কা করবে তখন তাকে নদীতে নিক্ষেপ করবে। চিন্তা করুন, একদিকে ফেরাউন বাহিনীর হাত থেকে সন্তানকে প্রাণে বাঁচাতে মায়ের অন্তর মরিয়া, অন্যদিকে বলা হচ্ছে শিশুটাকে যেন বাক্সবন্দী করে নদীর পানিতে ভাসিয়ে দেওয়া হয়। আপাতদৃষ্টিতে আমাদের মনে হতে পারে এ যেন মৃত্যুর আগেই মৃত্যুকে বরণ করে নেওয়া, ডাঙার বাঘের ভয়ে জলের কুমিরের সামনে সন্তানকে ঠেলে দেওয়ার মতন ব্যাপার। আমার এবং আপনার মনে যে ভাবনা উদয় হচ্ছে, তা কি মুসা আলাইহিস সালামের মায়েরও মনে উদয় হয়নি? হ্যাঁ, হয়েছে। তবে তার মনে সেই ভীতি, সেই ভয়, সেই সন্দেহ তখনই দূর হয়ে গেল যখন তিনি আল্লাহর কাছ থেকে আশার বাণী শুনতে পেলেন। সুমহান আল্লাহ বলেছেন, আর একদম ভয় করবে না এবং চিন্তা করবে না, নিশ্চয়ই আমি তোমার সন্তানকে তোমার নিকটে ফিরিয়ে দেব এবং তাকে রাসূলদের অন্তর্ভুক্ত করব। ওই জায়গায় আমি কিংবা আপনি হলে সেই ভয় এবং যে ভীতি আমাদের অন্তরে আস্তিপিষে ধরত, একই ভয় মুসা আলাইহিসাল্লাম মায়ের মনেও জেঁকে বসেছিল। তবে তিনি হতধম্ম হয়ে যায়নি। তিনি চোখ মুখ বন্ধ করে এমন এক সত্যের উপর ভরসা করেছিলেন যার দেওয়া আশা কখনোই মিথ্যে হয় না, তিনি কখনোই প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। এরপর ফলাফল কি হলো তা আমরা সকলেই জানি। মুসা আলাইহিসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করেছিলেন। কেবল রক্ষাই করেনি, যে শত্রু হন্য হয়ে তাকে হত্যা করার জন্য ওত পেতে বসেছিল, সেই শত্রুর অন্তর্মহলে শিশু মুসা আলাইহিসাল্লামকে আল্লাহ তাআলা বড় করে তুলেছিলেন। এই পরিকল্পনা কার? কে এমন নিখুঁত পরিকল্পনা করার ক্ষমতা রাখেন? তিনি সুমহান আল্লাহ। তারা চক্রান্ত করে আর আল্লাহ কৌশল করে, নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রেষ্ঠ কৌশলী। আমরা ইয়াকুব আলাইহিসাল্লামের ঘটনাও স্মরণ করতে পারি। শিশু ইউসুফ ছিলেন পিতা ইয়াকুব আলাইহিসাল্লামের সবচেয়ে প্রিয় সন্তান। ইউসুফের প্রতি পিতা ইয়াকুব আলাইহিসাল্লামের এই অবর্ণনীয় ভালোবাসায় কোনোভাবেই মেনে নিতে পারেনি তার অন্যান্য সহদররা। হিংসার বশবর্তী হয়ে খেলার নাম করে তারা ছোট ইউসুফকে ফেলে দেয় এক অন্ধকার কূপের মধ্যে। পিতা ইয়াকুব আলাইসাল্লামের কাছে এসে তারা খুব সুন্দর কাহিনী ফেঁদে বসল। বলল, বাবা, খেলার মাঠ থেকে ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে। ইয়াকুব আলাইসাল্লাম জানতেন তার ছেলেরা তার কাছে এসে মিথ্যা কথা বলছে। তিনি এটাও জানতেন তারা নিশ্চিত ইউসুফের কোনো ক্ষতি করে বসছে। এত সত্ত্বেও তিনি কোনো প্রতিশোধ গ্রহণ করলেন না। প্রাণাধিক্য প্রিয় সন্তানকে হারানোর বেদনা মাথা চাপড়ে অজ্ঞান হয়ে গেলেন না। এমনকি ছেলেদের তিনি কোনো কটু কথা, কোনো হুমকি ধামকি পর্যন্ত দিলেন না। তিনি কি বলেছিলেন জানেন? কোরআনে এসেছে, সুতরাং আমার করণীয় হচ্ছে সুন্দর এবং সুস্থিরভাবে ধৈর্য ধারণ করা, আর তোমরা আমার কাছে যা বর্ণনা করেছো সে বিষয়ে আল্লাহই হলেন একমাত্র সাহায্যদাতা। আল্লাহর উপর ভরসার পারদ কতটা উঁচুতে থাকলে এমন মহত্বের একজন বাবা এরকম কথা বলতে পারে? এভাবে ধৈর্যের চরম পরীক্ষা দিতে পারে, আর সেই ধৈর্যের বিনিময়ে কতটা বিশাল হতে পারে তা তো আমরা জানি। ইউসুফ আলাইহিসসালামকে পরবর্তীকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিশরে অধিষ্ঠিত করেন রাজার বিশ্বস্ত লোক হিসেবে। যে ভাইগুলো তার সাথে সত্যি করে একদিন তাকে কুপি ফেলে দিয়েছিল তাদেরকেই তিনি তার পায়ের কাছে এনে ফেলেছিল। তিনি ইয়াকুব আলাইহিসসালামের কাছে ফিরিয়ে দিয়েছিলেন প্রিয়তম পুত্র ইউসুফকে, আর ইউসুফ আলাইহিসসালামের কাছে ফিরিয়ে দিয়েছিলেন প্রিয়তম পিতাকে। সুবহানাল্লাহ, কত সুন্দর আল্লাহ জুড়ে দেওয়া মেলবন্ধন, কত চমৎকারী না বিপদে ধৈর্য ধারণের ফল। সুতরাং দুনিয়াবী কষ্টগুলোতে না পাওয়া ও হারিয়ে ফেলাগুলোতে একজন মুমিন কখনোই হতাশ হবে না। চরম বিপদের মুহূর্তে উভয় সংকটের সময় মুসা আলাইহিসসালামের মাতা আল্লাহ দেয়ার ফয়সালায় মাথা পেতে গ্রহণ করেছিলেন এবং অপেক্ষা করেছেন আল্লাহর কৃত ওয়াদা ফল লাভের জন্য। পুত্র হারানোর শোকের দিনেও নবী ইয়াকুব আলাইহিসসালামকে দেখিয়েছিলেন ধৈর্যের চরম পরাকাষ্ঠ। আল্লাহ তাদের কাউকেই হতাশ করেনি। আন্তরিক সবর এবং আল্লাহর উপর তাওয়াক্কুল তথা ভরসা করার জন্য আল্লাহ তাদের উত্তম বিনিময় প্রদান করেছেন। মুসা আলাইহিসসালামের মাতা যিনি রব, তিনি আপনার রব। যিনি ইয়াকুব আলাইহিসসালামের প্রতিপালক, তিনি আপনারও প্রতিপালক। মুসার মাতা যার উপরে ভরসা করেছিলেন আপনিও তার উপর ভরসা করুন। ইয়াকুব আলাইহিসসালামের ভরসার কেন্দ্রবিন্দু যেখানে, আপনিও ঠিক সেই একই জায়গায় আপনার সমস্ত আশা ও ভরসাকে সমর্পণ করুন। যিনি মুসার মাতার অন্তরকে প্রশান্ত করতে পারেন, তিনি কি আপনার ভেঙে খান খান হয়ে যাওয়া হৃদয়ের প্রশান্তির ফুলধারা বয়ে দিতে পারেন না? যিনি মুসা আলাইহিসসালামকে তার চরম সত্যের ঘরের মধ্যে বড় করে তুলতে পারেন, তিনি কি চাইলে আপনার দুঃখ, আপনার ব্যথা উপশম করতে পারেন না? যে মহান রব মুসার মাতার আর ইয়াকুব আলাইহিসসালামের ভরসার প্রতীক হয়েছিলেন, আস্থার প্রতীক হয়েছিলেন, সে রবকে আপনিও আপনার সকল আশা ভরসার প্রতীক বানিয়ে ফেলুন। জীবনের সমস্ত দুর্যোগে কেবল তার উপরেই ভরসা করুন। দেখবেন আপনার জীবন এক অন্যরকম প্রশান্তিতে ভরে গেছে। মানুষ হিসেবে আপনার অবশ্যই জানা উচিত এই দুনিয়ার আপনার জন্য কখনোই নির্মল আর নির্ঝঞ্ঝাট হবে না। জীবনে একটা পরম বাস্তবতা হলো, জীবন কখনোই রেল লাইনের মতো সমান্তর হয় না। এই জীবন হলো দুঃখ, ক্লেশ, কষ্ট দিয়ে ঘরা। দুনিয়ার সবাইকে আপনি কখনোই আপনার বন্ধু হিসেবে পাবেন না। সবাইকে পবিত্র, সবাইকে তাকওয়াবান ব্যক্তি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার চারপাশে সবাইকে কখনোই বন্ধু হিসেবে পাননি। তিনি ছিলেন আল-আমিন তথা বিশ্বস্ত, সবার কাছে ন্যায় এবং আস্থার প্রতীক হয়ে ওঠার লোকটিরও সমালোচক ছিল, নিন্দুক ছিল, কুৎসা রটনাকারী ছিল। মানুষের সমালোচনা তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিদ্ধ করতে চায়নি। নবী যখন সমালোচনার দ্বারা ক্ষত বিক্ষত, তখন তার হৃদয় ভারী হয়ে উঠেছিল। মানুষের কটু কথা আর কটু বাক্য তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন, আর আমি তো জানি তারা যা বলে তাতে আপনার অন্তরে ক্ষত বিক্ষত হয়। সুতরাং আপনি আপনার রবের প্রশংসা তাসবি পাঠ করুন আর অন্তর্ভুক্ত হন সেজদাকারীদের মধ্যে। স্বয়ং নবীজিকে যেখানে সমালোচনা ভেতর দিয়ে যেতে হয়েছে, সেখানে আপনি আর আমি কিভাবে ধরতে পারি যে আমাদের সমালোচনা থাকবে না, নিন্দুক থাকবে না, আমাদের পেছনে কুৎসা রটনাকারী থাকবে না? বস্তুত এটা হলো জীবন। এর জবাবে আমাদের প্রতিউত্তর কি হবে? আল্লাহ শিখিয়ে দিয়েছেন তাসবি পাঠ এবং সালাত আদায়, এতেই রয়েছে ক্ষত বিক্ষত অন্তরে দুঃখ সরানোর উপশম, ভগ্ন হৃদয়ে পূর্ণ নির্মাণের মহৌষধ। নবীজি আল্লাহর বাতিদের উপায়ই হৃদয় প্রশান্ত করেছেন। মানুষের অযাচিত সমালোচনা যখন তার হৃদয় বেদনায় ভারে নুয়ে পড়ত, তখন তিনি বেলাল রাজিয়াল্লাহু আনহুকে সালাতের জন্য ডাকতেন আর বলতেন, বেলাল, সালাতের মাধ্যমে আমাদের অন্তরকে প্রশান্ত করো। যখন কেউ আপনার নামে কুৎসা রটাবে, অনর্থক আপনার নামে সমালোচনা করবে, তখন আপনি ধৈর্য হারা হবেন না, হতবিহ্বল হয়ে পড়বেন না, সবর করবেন।
এই সবরের ফল সুমিষ্ট। আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে তেমন মুনাফিকদের অপবাদের কথা কি মনে আছে? একবার এক সফরের সময় তিনি কাফেলা থেকে একটু পিছিয়ে পড়েন। তিনি যে কাফেলা থেকে ছিটকে পড়েছেন সে কেউ বুঝতে পায়নি। এরপর জনশূন্য সেই প্রান্তরে ঠিক কি করবেন এমন ভাবনায় দোলাচলের সময় যেতে লাগলো। এমন সময় তিনি সেখানটায় ঘুমিয়ে পড়েন। পরে সাফওয়ান ইবনু সোলাইমি ওই পদ অতিক্রম করার সময় আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে দেখতে পান এবং তাকে তিনি পুনরায় কাফেলায় যোগ করেন। এই ঘটনাকে তিনি কুশারটিয়ে বেড়ায় মুনাফিকদের সর্দার আব্দুল ইবনে ওবায়দ। সে প্রশ্ন তোলে আয়েশা রাদিয়াল্লাহু আনহার পবিত্র চরিত্র নিয়ে। শুনতে অবাক লাগলো, সত্য মুনাফিকদের এই কুশা, এই সমালোচনা এবং তিরস্কার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহার মাঝে সাময়িক দূরত্বের কারণ হয়ে দাঁড়িয়েছিল। নবীজি বুঝতে পারছিলেন না সমালোচকদের তিনি কি জবাব দেবেন, কিভাবেই বা প্রমাণ করবেন যে আয়েশা একজন সুদেশাদী নারী। তাছাড়া আব্দুল ইবনু ওবায় যা প্রচার করে বেড়াচ্ছে তা সত্য মিথ্যার ব্যাপারেও তিনি সন্দিহান। তিনি কেবল আল্লাহর উপর ভরসা করলেন। এমন দোটানা পরিস্থিতি, এমন বিপন্ন সময় তিনি এক মহামহিম আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহাও তাই করলেন। কারোর সাথে কোনো বিরোধ করেনি, কোনো উচ্চ বাক্য করেনি, চোখের জল ফেলে কেবল আল্লাহর কাছে নিজের সমস্ত অভিযোগ, সমস্ত বর্ষণা সুপর্দ করেছেন। আল্লাহ সুবহানাহু তাআলা কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিরাশ করেছেন, হতাশ করেছেন? মুনাফিকদের বিরুদ্ধে, সমালোচনাকারীদের বিরুদ্ধে, কুৎসা রটনাকারীদের বিরুদ্ধে সাহায্য করেননি? অবশ্যই করেছেন। ওহী নাজিল করে আল্লাহ সুবহানাহু তাআলা আয়েশা রাদিয়াল্লাহু আনহার চরিত্রের ব্যাপারে মুনাফিকদের সকল ষড়যন্ত্রের নস্যাৎ করে দিয়েছেন। কোরআনে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই যারা এই অপবাদ রটনা করছেন তারা তোমাদেরই একটি দল। এটা যে একটি অপবাদ কুৎসা এবং জিজ্ঞাসা সেটা আল্লাহ সুবহানাহু তাআলা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। এভাবেই তো আল্লাহ তার মুমিন ব্যক্তিদের সাহায্য করে থাকেন, কখনো স্পষ্ট সাহায্য, আবার কখনো অস্পষ্ট সাহায্য। জীবনে আপনিও আপনার চারিপাশে একটি দল পাবেন যারা সর্বদা আপনার সমালোচনা মুখর থাকবে, গভীর পর্যবেক্ষণের দ্বারা আপনার ভালো কাজটির খুদ বের করবেন, আপনার ত্রুটিযুক্ত কাজটিকে ফলো করে প্রচার করে বেড়াবে যাতে আপনাকে মানসিকভাবে ভেঙে দেওয়া যায়, যাতে আপনি হতাশ হয়ে পড়েন, আপনার মন যাতে মিশিয়ে ওঠে। এই সব কিছুই তারা আপনার প্রতি হিংসা, ঈর্ষা আর জিজ্ঞাসার বশবর্তী হয়ে করে থাকে, কারণ আপনার অবস্থা তাদের পীড়া দেয়, আপনার গ্রহণযোগ্যতা তাদের মনে বিষাক্ত ফলার মতো আঘাত করে। আপনাকে আপনার অবস্থান থেকে নামিয়ে আনার চিন্তা তারা সদা বিভোর থাকে। কিভাবে অন্যের চোখে আপনাকে খাটো করা যায়, কিভাবে অন্যদের মনে আপনার ব্যাপারে সন্দেহের বীজ বুনে দেওয়া যায়। এদের ব্যাপারে কখনোই হতাশ হবেন না, তাদের কথা মন খারাপ করবেন না, ভেঙে পড়বেন না, হতধম্য হবেন না, এদের কথা কিংবা বক্তব্যের বিপরীতে প্রতিক্রিয়া দেখাবেন না, শুধু সবর করবেন, আল্লাহর উপর ভরসা করে তাদের ক্ষমা করে দেবেন, নিজের এবং তাদের হেদায়তের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবেন। ব্যাস, আপনার কাজ কেবল এতটুকুই। এরকম অবান্তর সমালোচক পতিত হলে নিজের সাথে কথা বলুন, ভেবে দেখুন তো আপনার এসলার আর নিয়ত আপনার কাছে পরিশুদ্ধ মনে হয় কিনা। যদি অন্তরের ভেতর থেকে এই কথা প্রতিধ্বনিত হয় যে আমি তো এই কাজ আল্লাহকে রাজি খুশি করার জন্যই করছি, তাহলে নিশ্চিত মনে আপনার পরবর্তী কাজের মনোযোগ দিন। এরকম বিশুদ্ধ নিয়তের কারণে ভুল কাজটার জন্য আপনার আমলনামায় হয়তো সব যোগ হয়ে গেছে। মন খারাপের দিনগুলোতে আল্লাহর সাথে বেশি বেশি কথা বলুন, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, সালাতের সেজদার মধ্যে আল্লাহকে বলুন তিনি যেন আপনার অশান্ত মনকে প্রশান্ত করে দেন। তাকে অনুনয় বিনয় করে বলুন, বুকের মধ্যে যে কালবৈশাখীর ঝড় আপনার মনে উঠোনটাকে তছনছ করে দিচ্ছে, সেই কালবৈশাখী তিনি যেন থামিয়ে দেন, সেখানে যেন রহমতের বাড়িধারা প্লাবিত হয়। একটিবার নিজের জীবনে কোরআনকে জায়গা করে দিন, দেখবেন জীবনের গতিপথ কীভাবে পাল্টে যায়। কোরআনের সার নির্যাসকে একবার নিজের জীবনের বাস্তবায়ন করেই দেখুন না, দেখবেন আপনার জীবনটা অন্যরকম এক শীতলায় ভরে উঠেছে। দুনিয়া মানুষ যে অন্তর ভেঙে দেয়, আল্লাহ সুবহানাহু তাআলা সেই অন্তর ভালোবাসার প্রলেপে জোড়া লাগিয়ে দেন। আপনার মনে হচ্ছে আপনি ব্যর্থ হয়ে গেছেন, তাই না? মনে হচ্ছে পৃথিবীটা আপনার জন্য সংকীর্ণ হয়ে গেছে, জীবনে কোনো মানে খুঁজে না পেয়ে হতাশায় নিমজ্জিত আপনার তনুমন। এই তো কোরআন খুলুন, দেখুন আপনার রব আপনার জন্যই বলছে, অবশ্যই বিশ্বাসীরা সফল হয়েছে। আপনি একজন মুমিন, একজন বিশ্বাসী, একজন তাকুয়াবান, আপনি তো হতাশ হতে পারেন না। আল্লাহ দয়া থেকে তার করুণা, ভালোবাসা এবং রহমতের যে বাড়িধারা আপনার উপর বর্ষিত হচ্ছে তা থেকে আপনি কিভাবে নিরাশ হবেন? দুনিয়াবী ব্যর্থতা, অসফলতা আপনার কি আসে যায় বলুন? আল্লাহর উপর যারা ভরসা করে, নির্ভর করে, তারা হতাশ হয় না। দুনিয়ার ব্যর্থতাতে আঘাত দেয় না, তারা বরং অপেক্ষা প্রহর গণে মহা সাফল্যের, সে সাফল্য যারা প্রতিশ্রুতি দিয়েছে স্বয়ং রাব্বুল আলামিন। আপনার হৃদয় যখন আল্লাহর উপর ভরসার টইটুম্ব, তখন শেষ দেয় জাকারিয়া আলাইহিসসালামের মতো করে বলুন, হে আমার রব, আমি তো কখনো তোমাকে ডেকে ব্যর্থ হইনি। আপনার জীবনে অনেক দুঃখ আসতে পারে, আপনি মুখোমুখি হতে পারে নানান জঙ্কাক্ষুব্ধ ঝড়ের, কোনো কোনো ঝড়ের হাওয়া এসে আপনার জীবনটাকে এলোমেলো করে দিতে পারে। অস্পষ্ট সুরে মহান রবকে যখন বলেন, মালিক আমার জীবনে এত কষ্ট কেন, তিনি তখন বলেন, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। এমন কঠিনতর বিপদে আশেপাশে কাউকে পাচ্ছেন না, এমনকি অন্ধকারে আপনার ছায়াটাও মিলে যায়, আপনার এতদিনের সুদ্রহ প্রিয় বন্ধু প্রিয় স্বজনদের কাউকে এই দুদিনে আপনার পাশে নেই, মনে হচ্ছে অকল দূরে একটি ডুবো ডুবো নৌকায় আপনি একাই যাচ্ছি, এই নৌকা যে কোনো মুহূর্তে তলিয়ে যাবে। এমন সময় আপনি যখন আশাহত হয়ে রবের কাছে ফরিয়াদ করে বলেন, মাবুদ আজকে আমার সাহায্য করার মতো কেউ নেই, তখন আপনার রব বলেন, মুমিনদের সাহায্য করা আমার দায়িত্ব। প্রিয়জনরা বিচ্ছেদে ঘটিয়ে দূরে চলে গেছে, জীবনের নামক চোরাবালির সাথে আপনি আর কোনোভাবে পেরে উঠছেন না, খুব অসহায় বোধ করছেন, মনে হচ্ছে আপনি এক্ষুনি ডুবে যাবেন দুঃখের অতল গহ্বরে, হারিয়ে যাবেন চিরতরে। তখন যদি মুখ ফুটে বলেন, আল্লাহ আমার পাশে আজ কেউই আর অবশিষ্ট নেই, তখন আপনার ডাক শুনে আল্লাহ বলেন, ভয় পেও না, আমি তোমাদের সাথেই আছি, আমি সব শুনি এবং দেখি। পাপে জর্জরিত হয়ে আছে জীবন, চোখ মেললেই চারিদিকে কেবল অন্ধকারে ঘনঘাটা দেখতে পান, কলুষিত হৃদয় নিয়ে কখনই আল্লাহর দরবারে দাঁড়িয়ে বলেন, আমি যে এত পাপ করেছি আল্লাহ কি সত্যি আমাকে মাফ করবেন, তখনই আপনার রব জবাব দেন, নিশ্চয়ই আল্লাহ তাকওয়াকারীদের ভালোবাসেন। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি সময় প্রতিটি মুহূর্তে আপনার পাশে থাকেন। আল্লাহর কালামকে তার বাণীকে জীবনে ধারণ করুন, আল্লাহকে জীবনে বন্ধু বানিয়ে নিন, বিশ্বাস করুন বন্ধু হিসেবে তার চেয়ে উত্তম, তার চেয়ে প্রতিশ্রুতিশীল, তার চেয়ে মহান আর কেউ হতে পারে না। নিজের জীবনকে অন্ধকারের প্রকোষ্ঠে আলো রেখায় প্রবেশ করতে দিন, অন্ধকারকে আলো ধারা দূরীভূত করুন। আপনার যে পৃথিবী এতদিন এক ঘন ঘোর আধারে নিমজ্জিত ছিল, তা উদ্ভাসিত হবে সম্পূর্ণ নতুন এক রূপে, নতুন এক রঙে। মন খারাপের দিনগুলোতে আল্লাহকে আপনার সঙ্গী বানান, দেখবেন যে মুহূর্তগুলো সব আচমকা আপনার জীবনের সেরা মুহূর্তে পরিণত হয়ে গেছে। তাই যে দুঃখগুলো কথা কাউকে বলতে পারেন না, যে দুশ্চিন্তার অনলে আপনি দগ্ধ হচ্ছেন প্রতিদিন, যে ভয় আপনাকে তাড়িয়ে বেড়াচ্ছে অহরহ, হারানোর বেদনা যে করে করে খাচ্ছে, যে ভগ্ন হৃদয় আপনাকে ভেঙে খান খান করে দিচ্ছে,
সে সমস্ত গল্পে কেবল বলুন, হাসবুনাল্লাহু নিমাল ওয়াকিল, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। বিশ্বাস করুন, আপনার সমস্ত মন খারাপের উপশমের জন্য কেবল এতটুকুই যথেষ্ট। আল্লাহ যার অভিভাবক, কপালে তার দুশ্চিন্তার ভাস থাকতেই পারে না।